الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন যারা বিশ্বাসী তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। খোদা প্রেমেই ক্রমশ ক্রমান্বয়ে খোদার প্রিয়দের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে। আর এমন মানুষ খোদার ভালোবাসা এবং স্নেহ লাভের এবং অর্জনের চেষ্টাও করে, তারা সেই প্রিয়কে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই চেষ্টাতেই রত থাকে। হাদিসে আছে, যেদিন যেদিন খোদা তালার স্নেহের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তালা যাদেরকে তার রহমতের ছায়ায় স্থান দেবেন, আশ্রয় দেবেন, তাদের মাঝে সেই দুই ব্যক্তিও অন্তর্ভুক্ত থাকবেন যারা পরস্পর খোদার সন্তুষ্টির খাতিরে পরস্পরকে ভালোবাসত। খোদার জন্য ভালোবাসা, খোদার খাতিরে এই যে ভালোবাসা, উদ্দেশ্য হল খোদার প্রতি পরম ভালোবাসা প্রকাশ করা। অতএব সাধারণ মোমেন যেখানে খোদার ভালোবাসার কারণে পরস্পরের প্রতি ভালোবাসা রাখে আর সেই ভালোবাসার ফলে খোদা তাদেরকে এইভাবে পুরস্কৃত করেন, সেখানে যারা খোদার প্রেরিত এবং যারা খোদার নবী তাদের প্রতি প্রেম এবং ভালোবাসাকে আল্লাহ তাআলা কিভাবে মূল্যায়ন করবেন, তার কত অজস্র এবং অঢেল পুরস্কার দেবেন তা তো মানুষের জন্য ধারণা করাই সম্ভব নয়। প্রেম এবং ভালোবাসার এই যে অদ্ভুত এবং বিস্ময়কর জগৎ, তার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ তাআলার সত্তা হয়ে থাকেন। কত সৌভাগ্যবান তারা যারা নিজেদের ভালোবাসা এবং প্রেম প্রদর্শনের জন্য, ভালোবাসার স্বাক্ষর রাখার জন্য নবীদের যুগ পেয়ে থাকেন, যারা নবীদের যুগ পান তারা কত সৌভাগ্যবান, তারা ভালোবাসার স্বাক্ষর রাখার সুযোগ পান। আর এই স্বাক্ষর রাখার সুযোগ আমাদের কতকের পিতা পিতামহ পেয়েছেন, যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ পেয়েছেন এবং নিজেদের ভালোবাসা প্রেম এবং সম্মান এবং ভক্তি সরাসরি মসীহ মওউদের সামনে প্রকাশ করেছেন এবং তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের স্নেহ এবং ভালোবাসা থেকে তারা অংশ পেয়েছেন। এখন আমি এমনই কয়েকজন বুজুর্গ এবং পুণ্যাত্মা ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। কত কল্যাণময় এবং পূত ব্যক্তিত্ব তারা ছিলেন যারা মসীহ পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম পবিত্র হাতকে স্পর্শ করেছেন, তা সরাসরি তা কল্যাণমণ্ডিত হয়েছেন তার কল্যাণে। আমি যে সমস্ত ঘটনা বেছে এনেছি, নিয়ে এসেছি, সেগুলোর প্রথমটি হল হযরত ওয়ালিদাত খান সাহেব রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কযুক্ত। তিনি বংশে ছিলেন রাজপুত, মাল খান সাহেবের ছেলে, মারাড়া নারওয়ালের অধিবাসী। তিনি বলেন, ১৯০৭ সনের ডিসেম্বরে জলসা সালানায় হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের পবিত্র হাতে বয়াত করেছে। জলসার একদিন পূর্বে রাতে কাদিয়ান পৌঁছে যখন হজরত মসিহ মওউদের সকালে হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের যখন ঘর থেকে বাহির আসার কথা, আমি দেখলাম মসজিদে মুবারকের পাশে অনেক বড় জনসমাগম, মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আমি যেহেতু নবাগত ছিলাম, আমি দ্বিতীয় গলিতে দাঁড়িয়ে দোয়া করছিলাম যে হে মহাসম্মানিত খোদা, হুজুর যদি এই গলিতে গলি হয়ে আসেন তাহলে সর্বপ্রথম আমি মুসাফা এবং করমর্দন করব। তখন আমি দেখলাম যে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম, হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব সহ সেই রাস্তাতেই আসছিলেন। আমার এমন মনে হল যেভাবে সূর্য, যেন সূর্য মেঘমালা থেকে বেরিয়ে এসেছে, এর ফলে সবকিছু আলোকিত হয়ে গেছে। আমি ছুটে গিয়ে মুসাফা করলাম, হুজুর আরিয়া বাজার হয়ে বাহিরে যান। আমার মনে পড়ে নবাব মোহাম্মদ আলী খান সাহেবের বাগানের যে উত্তর দিক, সেখান থেকে হুজুর ফেরত আসেন। মনে হয় মসজিদে নূর বা মাদ্রাসায় আহমদিয়ার পশ্চিম দিক ছিল যেখানে হুজুর বসেন। সাহাবারা চতুর্পাশে দণ্ডায় ছিলেন। মীর হামিদ সাহেব মরহুম সিয়ালকোটি তার স্বরচিত কিছু কবিতা শোনান। পরবর্তী ঘটনা হযরত মদদ খান সাহেব রাদিয়াল্লাহু আনহুর, যিনি কাদিয়ানের ইন্সপেক্টর বাইতুল মাল ছিলেন, রাজা ফাতে মোহাম্মদ খান সাহেবের ছেলে, কাশ্মীরের গাড়িপুরার অধিবাসী, ১৮৯৬ সনে তিনি বয়াত করেছেন। ১৯০৪ সনে হযরত মসিহ মওউদ ইসলামের জিয়ারত লাভ হয় তার। তিনি বলেন যে একবার স্বদেশে রমজান মাসে আমার এক প্রবল ইচ্ছা হল যে এবার রোজা রাখবো কাদিয়ান গিয়ে, আর সেখানে ঈদের নামাজ পড়ে চাকরিস্থলে যাব, কর্মস্থলে যাব। সেই দিনগুলোতে সেনাবাহিনীতে আমি তখন নতুন সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম, জুনিয়র কমিশন অফিসারের সমপদে তিনি ভর্তি হয়েছিলেন। তিনি বলেন যে আমার তখন প্রবল বাসনা ছিল যে কর্মস্থলে যাওয়ার পূর্বে কাদিয়ান যাব, যেন হুজুরের পবিত্র চেহারার দিদার লাভ হয়, পুনরায় তার পবিত্র হাতে সরাসরি বয়াত করব। ১৮৯৫ বা ১৮৯৬তে আমি প্রথম বয়াত করেছিলাম, প্রথমবার, যা ডাক বা চিঠির পত্রের মাধ্যমে হয়েছিল। তিনি বলেন যে প্রথমবার তখন আমি কাদিয়ান আসি। আর এছাড়া প্রবল বাসনা জাগার কারণ আরেকটি কারণ হল যে বয়াত না হলেও হুজুরের দিদার যেন হয়, কর্মস্থলে ফিরে গেলে আল্লাহ জানে হুজুরকে আবার দেখার সুযোগ হবে কিনা, তাই ইচ্ছা হলো প্রথমে কাদিয়ান যাওয়ার এবং হুজুরকে দেখার, আর সেখান থেকে ফিরে এসে কর্মস্থলে ফিরে যাওয়ার। তিনি বলেন যে এই ভাবনা নিয়ে কাদিয়ান আসি, এসে যখনই হুজুরের পবিত্র চেহারা দেখি হঠাৎ করে আমার হৃদয়ে এ ধারণা জাগল যে পুরো কাশ্মীর রাজ্য যদি আমার করতলগত হয় তাহলেও তাকে ছেড়ে আমি কাদিয়ানের বাহিরে কোথাও যাব না। এই তা শুধু তার আকর্ষণের কারণেই আমি যেতে পারিনি, তার পবিত্র চেহারা দেখে কাদিয়ান থেকে বাহিরে যাওয়া কঠিন হয়ে যায়, তাকে দেখেই আমি সবকিছু ভুলে যাই। আমার হৃদয়ে শুধু এই একটি ধারণাই দানা বাঁধে যে বাহিরে কোথাও তোমার বেতন ১০০০ রুপিয়া হলেও লাভ কি, বাহিরে যদি চলে যাও এই জ্যোতির্মণ্ডিত এবং নুরানি চেহারা আর কোথাও দেখবে না। এই ধারণার বশবর্তী হয়ে স্বদেশে ফিরে যাওয়ার কথা আমি মন থেকে বের করে দেই। আর এটাই ভাবলাম যে যদি আজ বা কাল মৃত্যু আসে তাহলে হুজুর অবশ্যই তোমার জানাজা পড়াবেন, এর ফলে তুমি পার পেয়ে যাবে এবং আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। আর কাদিয়ানেই আমি বসতি স্থাপনের দৃঢ় সংকল্প নেই। কাদিয়ানে আমার নিত্যদিনের রীতি ছিল যে প্রতিদিন দোয়ার একটি চিঠি হুজুরের কারো হাতে হুজুরের কাছে পাঠাতাম, কিন্তু আমার আশঙ্কা থাকতো যে কোথায় হুজুর আমার এই কাজে অসন্তুষ্ট না হয়ে যান, কোথায় এটি না মনে না করেন যে আমাকে প্রতিদিন বিরক্ত করছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এই জন্য যে একদিন হুজুর আমাকে লিখিত উত্তরে বলেন যে আপনি এই ভালো রীতি অবলম্বন করেছেন যে আমাকে সবসময় আপনি স্মরণ করান, তাই আমিও আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আরও দোয়া করব। আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে ইহ এবং ইহ লোকেকে ধর্মীয় বিষয়ে সাফল্য দান করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আপনার সত্তর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করবেন, আমাকে স্মরণ করাবেন, আমি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। উনি বলেন যে আমি হুজুরের এই যে লেখা তা শেখ গোলাম আহমদ নব মুসলমানকে দেখাই। আমি বললাম যে হুজুর আজকে এই অধমকে এই চিঠি লিখেছেন, এরপর তিনি বলেন যে এটি কি হলো, আমি কখনো হুজুরকে আমার বিয়ে সম্পর্কে চিঠি লিখিনি। তখন শেখ সাহেব হেসে বলেন যে এখন সত্তর তোমার বিয়ে হবে, কেননা হুজুরের কথা বৃথা যায় না, আপনি প্রস্তুতি রাখুন। ইনি বলেন, ইনি লেখেন যে আল্লাহ তাআলা সাক্ষী হুজুরের এই কথার পর প্রায় দুই মাসের ভিতর আমার বিয়ে হয়, ইতিপূর্বে কোথাও আমার বিয়ে হয়নি, আমার দুই বিয়ে হুজুরই করিয়েছেন, নতুবা আমার মতো প্রবাসীকে কে জানে কে চিনে, এটি হুজুরের বিশেষ স্নেহ এবং মেহরবানি, তার স্নেহ দৃষ্টির কারণে আমার বিয়ে, কোথায় আমি আর কোথায় এই সৌভাগ্য। হজরত মাস্টার মোহাম্মদ প্রেল সাহেব রাজিয়াল্লাহ আনহু সিন্ধুর কুমাল ডেরার অধিবাসী লেখেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ, এই অধম আল্লাহর অপার অনুগ্রহে 1905 সনের জুলাই মাসে খোদার সিংহ হযরত মসীহ মওউদের পবিত্র হাতে বয়াত করে, সেই যুগে মসজিদ মুবারক ছিল অত্যন্ত ছোট, চার পাঁচ ব্যক্তি এক সারিতে বসলে জায়গা ভরে যেত, সেই মাসটি ছিল প্রচন্ড গরম গরম মাস, জুলাই মাস। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন মসজিদে আসতেন আমি হাত পাখা চালাতাম, পাখা করতাম। মৌলভী মোহাম্মদ আলী সাহেব এর অফিস ছিল মসজিদ মুবারকের উপরে। একদিন মৌলভী মোহাম্মদ আলী সাহেব হুজুরের কাছে কিছু নিবেদন করতে আসেন, তার ইচ্ছা ছিল তিনি বসে বলার, কিন্তু বসার জায়গা ছিল না। এই অধম হুজুরের পবিত্র হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে পাখা করছিল। মৌলভী মোহাম্মদ আলী এক ব্যক্তিকে ইশারা করে বলেন যে একে বলো পিছনে যেতে, তিনি বলেন তার ইশারায় আমি পিছনে যাচ্ছিলাম। তখন হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম আমার জানুতে হাত রেখে রানে হাত রেখে বললেন যে যাওয়ার প্রয়োজন নেই, বসো। এই অধম পুনরায় পাখা করা আরম্ভ করে, মৌলভী মোহাম্মদ আলী সাহেব দাঁড়িয়ে নিজের কথা বলেন, মসীহ আসলাম তাকে উত্তর দেন, মৌলভী সাহেব লিখে তা নিয়ে যান। সে যুগে এ কথা আর মনে ছিল না, কিন্তু এখন এ কথা স্মরণ করে আমি অশেষ আনন্দ পাই। আমি এক তুচ্ছ ব্যক্তি নির্বোধ, উর্দুও পুরোপুরি যে জানে না, আর মৌলভী মোহাম্মদ আলী সাহেব এম এ আলেম ছিলেন, কিন্তু নবীর দৃষ্টিতে উচ্চ আর তুচ্ছ সব সমান। 15 দিন হুজুরের সাহচর্যে অবস্থান করে এই অধম, আর প্রতিদিন হযরত আকদাসের জ্যোতির্মণ্ডিত চেহারা আরো উজ্জ্বল দেখতাম। এই অধমের এটি মনে হতো যে এখনই তিনি গোসলখানা থেকে গোসল করে এসেছেন, আর মাথার পবিত্র চুল যা কাঁধ পর্যন্ত নেমেছিল তা থেকে যেন মতির ফোঁটা ঝরছিল। এই অধম 15 দিনে হুজুরের পবিত্র চেহারায় কখনো কোন দুঃখ দেখেনি, যখনই তিনি মজলিসে আসতেন তিনি হাস্যোৎফুল্ল উজ্জ্বল চেহারায় আসতেন। হযরত চৌধুরী আব্দুল হাকিম সাহেবের বর্ণনা আসছে। এরপর তার পিতা চৌধুরী শরফুদ্দিন সাহেব হুজুরাবাদ গুজরাওয়ালার অধিবাসী লেখেন যে 1902 সনের গ্রীষ্মকাল, তখন আমি মুলতানের ছাউনির রেল স্টেশনে সিগনালে রেলওয়ে সিগনাল চাকরি করতাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল আহলে হাদিসের। মৌলভী আব্দুল জব্বার এবং আব্দুল গাফার দুই সহোদর যারা আহলে হাদিস ছিল মুলতান শহরের দুর্গের কাছে, তাদের বইয়ের দোকান ছিল, তাদের কাছে কোরআনের অনুবাদ পড়তাম। হঠাৎ করে মৌলভী বদরুদ্দিন আহমদের সাথে আমার সাক্ষাৎ। একজনের শহরে এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি আমাকে আল হাকাম পত্রিকা পড়তে দেন। আমার মনে আছে যে আল হাকাম পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা ছিল যে আল্লাহ তাআলার সতেজ ওহি এবং যোগ ইমামের পবিত্র উক্তি। এগুলো পড়ে আমার হৃদয়ে গভীর আকর্ষণ এবং ভালোবাসা অনুভব করি। আমি তাৎক্ষণিকভাবে হযরত মসীহ মওউদের কাছে উপস্থিত হওয়ার প্রবল বাসনা জাগে আমার হৃদয়ে। খোদার ফজল এবং কৃপা আমার সাথী হয়েছে। আহলে হাদিস মৌলভীদের বিভ্রান্তি সত্ত্বেও স্বল্প সময়ের ভিতর আহমদীয়ত গ্রহণ করে মৌলভী বদরুদ্দিন সাহেব আমাকে তাৎক্ষণিকভাবে কাদিয়ান যাওয়ার পরামর্শ দেন, আর আমার সাথে আরও একজন আহলে হাদিস মৌলভীও যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মৌলভী সুলতান মাহমুদ আহলে হাদিসের তিনি বিশেষ শিষ্য ছিলেন। তিনি বলেন যে আমরা দারিদ্র ক্লিষ্ট ছিলাম, বেতন ছিল 15 রুপিয়া, ছুটি নিলাম, রেলওয়ে পাশও পেতাম না। দ্বিতীয় বন্ধু সহ অমৃতসরে টিকিট নিলাম, কারণ কাদিয়ান পর্যন্ত যাওয়ার জন্য পুরো ভাড়া ছিল না। অমৃতসর পৌঁছে আমাদের টিকিট শেষ, বাটালার গাড়িতে বসার পরিকল্পনা ছিল কিন্তু পয়সা ছিল শুধু 8 আনা, তাই 2-2 আনার টিকিট ক্রয় করে গাড়িতে বসে যাই। ইনি বলেন যে গাড়িতে বসার পর ভাবলাম যে যেতে হবে বাটালা, কিন্তু টিকিট বাটালা পর্যন্ত নেওয়া হয়নি। যাই হোক, বসে থাকি, টিকিট চেকার আসে, সে আমাদের টিকিট চেক করে টিকিট ভালোভাবে দেখার সত্ত্বেও ফেরত দেন যে ঠিক আছে। আর এইভাবে বাটালা স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেকার টিকিট চেক করেন আর আমাদেরকে কিছু বলেননি। আমরা এই দোয়াই করতে থাকি যে পবিত্র উদ্দেশ্যে বেরিয়েছি, আল্লাহ তালা সকল প্রকার অসম্মান থেকে আমাদের রক্ষা করো। ইনি বলেন যে এই টিকিট নিয়ে আমরা শেষ পর্যন্ত পৌঁছি, আমাদের এটি বিশ্বাস জন্মে যে এই যে প্রথম নিদর্শন, এটি প্রথম নিদর্শন যা আমরা দেখেছি। নিয়ত পাক ছিল, বাধ্যবাধকতা ছিল, প্রতারণার উদ্দেশ্যে এমনটি করেননি তারা। ইনি লেখেন যখন কাদিয়ান পৌঁছলাম, বাটালা থেকে পদভ্রজে কাদিয়ান যান তারা পায়ে হেঁটে। কাদিয়ান মসজিদ মুবারকে যখন প্রবেশ করি, তখনই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মসজিদে প্রবেশ করেন। আমার যে সাথী ছিল তিনি ছিলেন আহলে হাদিস আলেম, মসীহ আলাইহিসসালামের সাথে সাক্ষাতেই একটা প্রশ্ন করেন যে কোরআন হাদিস যেখানে আমাদের দিক নির্দেশনার জন্য রয়েছে, সেখানে আপনার হাতে বয়াত করার প্রয়োজন কি? হুজুর তখনই সেখানে দণ্ডায়মান হন এবং বক্তৃতা আরম্ভ করেন। হুজুরের বক্তৃতা শেষ হওয়ার পূর্বেই আমার আপত্তিকারী বন্ধু বলেন যে হুজুর আমি বুঝতে পেরেছি, আমি আপনার হাতে বয়াত করছি। হুজুর বলেন যে আরো সময় নাও, কোথায় প্রতারিত হয়ে এমনটি করো না। এরপর জোহরের নামাজ পড়িয়ে হুজুর ঘরে ফিরে যান। হযরত মসীহ মওউদ ইসলামের বক্তৃতার পর হযরত মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে পত্রপত্রিকায় এসব কিছু লেখা হয়েছে, অর্থাৎ তিনি যে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ কোরআন হাদিস থাকতে মসীহ মওউদের বয়াত করার দরকার কি, এই সম্পর্কিত উত্তর পত্রপত্রিকায় পূর্বে ছাপা হয়েছে, এটি মৌলভী আব্দুল করিম সাহেব বললেন। যাই হোক, আব্দুল করিম সাহেব আবার বলেন যে বাহির থেকে আগত ব্যক্তিরা প্রশ্ন করে হযরত মসীহ মওউদকে কষ্ট দেয়, আর পত্রিকা পড়ে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উত্তরে বলেন যে মৌলভী সাহেব, বক্তৃতা আমি করি আর কষ্ট আপনার হয়, এটি কেমন কথা? প্রত্যেক প্রশ্নকারীর তিনি হাস্যোৎফুল্ল চেহারায় উত্তর দিতেন। হযরত চৌধুরী আব্দুল হাকিম পিতা চৌধুরী শরফুদ্দিন উজিরাবাদ গুজরাওয়ালার অধিবাসী তিনি বলেন যে সন্ধ্যায় আমি বয়াত করেছি। হযরত মাসিমা ইসলামের ঘরে ফিরে যাওয়ার পর আমি খলিফা আওয়ালের কাছে উপস্থিত হই, যিনি মসজিদ মুবারকের ছাদের কাছেই থাকতেন। পূর্বে যিনি ঘটনা বর্ণনা করেছেন তারই ঘটনা এটি। ছাদে একটা ছোট তার খাট ছিল, বিছানা ছিল, অনেকক্ষণ তার কাছে বসে থাকে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, কিন্তু একটি কথা ছাড়া আর কিছু আমার মনে নেই। তা হল হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন যে বিরোধীরা বলে যে নুরউদ্দিন জাগতিক স্বার্থে, পার্থিব স্বার্থে কাদিয়ান গিয়েছে। তিনি বলেন যে কাদিয়ানে আমি শুধু সেই খাট পেয়েছি, সেই চৌকি পেয়েছি যার উপর তিনি বসেছিলেন। তিনি বলেন আমি সেই চৌকি পেয়েছি যে খাটের আমার শরীর অর্ধেক সেই খাটের বাহিরে থাকে। আমি এখানে শুধু আল্লাহর জন্য এসেছি আর হুজুরের হাতে বয়াত করে তা আমি পেয়েছি। যে খোদার জন্য এখানে এসেছে মসিহ মওউদের হাতে বয়াত করে তা আমি পেয়েছি। এই সম্মানেই ছিল তার, যে কারণে মসিহ ইসলাম তার পঙ্ক্তিতে খলিফা আউয়ালের এভাবে প্রশংসা করেছেন যে খুশ বোধে হরেক ইয়াজ উম্মতে নুরউদ্দিন বোধে হামি বোধে গর ইয়াকি নুরউদ্দিন বোধে। অর্থাৎ কত আনন্দের বিষয় হতো যদি প্রত্যেক হৃদয়ে নুরউদ্দিনের মতো প্রেরণা এবং চেতনা থাকত। আর কিন্তু এটি তখনই সম্ভব যদি প্রত্যেক হৃদয়ে এক দৃঢ় বিশ্বাস জন্মনে দানা বাঁধে। মুসলিমদের দাবি সম্পর্কে অন্তর্দৃষ্টিভিত্তিক বিশ্বাস থাকতে হবে, তাহলেই নুরউদ্দিনের মতো পদমর্যাদা লাভ হতে পারে। হযরত হামিদ হোসেন খান সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি মোহাম্মদ হোসেন খান সাহেব মুরাদাবাদের সন্তান, তিনি বলেন যে আমি 1902 সনে আলিগড় থেকে এসে মেরঠে চাকরি নেই। আমার আসার কিছুদিন পর জনাব জুলফিকার আলী খান সাহেব স্থানান্তরিত হয়ে ইন্সপেক্টর হিসাবে মেরঠে স্থানান্তরিত হন। তিনি যেহেতু আহমদে ছিলেন আর মুসলিমদের হাতে তার বয়স ছিল, তাই তার ঘরে ধর্মীয় আলাপ আলোচনা আরম্ভ হয়। শেখ আব্দুর রশিদ জমিদার, যিনি মিরপুরের সদর বাজারের অধিবাসী, মৌলভী আব্দুর রহিম খান সাহেব রাও মৌলভী সাহেবের ঘরে আনাগোনা আরম্ভ করেন। খান সাহেব মরহুমকে আলিগড়ের ছাত্র হিসাবে তার প্রতি আমার ভালোবাসা ছিল, তা আমারও উঠা বসা আরম্ভ হয় তার ঘরে, আনাগোনা আরম্ভ হয়। বই পুস্তক দেখতে চাইলাম, তিনি হযরত মসিহ মওউদ ইসলামের ছোট ছোট পুস্তিকা আমাকে দেয়া আরম্ভ করেন, যার প্রথমটি ছিল বরকাতুর দোয়া যা আমি পড়েছি, এবং অন্যান্য বইও ছিল। তিনি বলেন যে আমি দেখা আরম্ভ করি মৌলভী মোহাম্মদ আহসান আমরোহি খান সাহেবের ঘরে আসেন। মেরঠে তিনি মোনাজেরার জন্য যান, তখন একটি বিষয় বিতর্কিত বিষয় ছিল, তা হল ঈসা আলাইহিস সালামের মৃত্যু। মেরঠের দুষ্কৃতকারী মৌলভীদের কারণে মোনাজেরা তো হয়নি, কিন্তু মৌলভী মোহাম্মদ আহসান মরহুমের বক্তৃতা অবশ্যই আমি শুনেছি। ঈসার মৃত্যু সম্পর্কে মেরঠের লোকদের সাথে যে ঝগড়া হয় মোনাজেরার প্রেক্ষাপটে, পত্রিকায় সেই ঘটনাগুলো ছেপেছে বা পুস্তিকায় তা ছেপেছে। তিনি বলেন যে এরপর মসিমদের সাথে সাক্ষাতের আগ্রহ সৃষ্টি হয়। আমি খান সাহেব মরহুম খান সাহেবকে বললাম যে মসিম ইসলাম যদি মেরঠের কাছে কোন স্থানে আসেন আমাকে আপনি সংবাদ দেবেন, আমি এমন মহান ব্যক্তিকে দেখতে চাই, দেখতে না পেলে আমার দুর্ভাগ্য হবে। তিনি বলেন যে তখনও বয়তের চিন্তা আমি করিনি। এরপর 1904 সনে এক ভূমিকম্প আসে, অনেক বড় ভূমিকম্প, যা সম্পর্কে বলা হয়েছে যে হযরত মসিহ ইসলামের ভবিষ্যৎবাণী মোতাবেক এসেছে। এরপর একদিন খান সাহেব আমাকে বলেন যে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম দিল্লি আসছেন, আপনিও তার জিয়ারতের জন্য চলুন। আমি সম্মত হলাম। এরপর আমরা দিল্লি পৌঁছলাম। দিল্লিতে হযরত মসিহ ইসলামের অবস্থান, আলিফ খানের যে ঘর ছিল তাতে, যা চ্যানেরি মহল্লায় অবস্থিত, আমি এবং খান সাহেব রেলে করে সেখানে যাই। মনে হয় 12টা বা 1টা বাজে এটি ঘটেছে। হুজুর মসিহ মওউদ ইসলামের যে মসিম ইসলাম ঘরের উপরে তলায় অবস্থান করছিলেন, নিচে অন্যান্য বন্ধুরা অবস্থান করছিলেন। ঘরে প্রবেশ করতেই আমার দৃষ্টি মৌলভী মোহাম্মদ আহসান সাহেবের উপর পড়ে, তাকে তার সাথে পরিচিত ছিলাম মেরঠের অবস্থানকালেই পরিচিত হই। আমি তার সাথে কথা আরম্ভ করি। অল্প কিছুক্ষণের ভিতর খান সাহেব যিনি সেখানে বসেছিলেন, তার যার উপরে মসিম ইসলাম অবস্থান করছিলেন, তিনি আমাকে তার কাছে ডাকেন। একটি খাটের পায়ের দিকে আমি বসি, তার সাথে কথা আরম্ভ করি। যেখানে আমি বসি তার পাশেই উপরে যাওয়ার সিঁড়ি ছিল। তিনি বলেন যে হজরত আকদাস মসিহ মওউদ আলাইহিসসালাম উপর থেকে নিচে নামেন। সিঁড়ির দিকে যেহেতু আমার পিঠ ছিল, আমি তাকে আসতে দেখিনি। হুজুর আলাইহিসসালাম নিচে নেমে আসেন আর আস্তে করে আমার পাশে পায়ের দিকে খাটের উপর বসেন। অকৃত্রিম ভাবে তিনি বসেন। হুজুরের বসার পর আমি তো চিনতাম না, কেউ ছিল না বলার কিছু। হুজুর আমাকে কেউ আমাকে বললো যে হুজুর এসেছেন, তখন আমি ত্রস্ত অবস্থায় উঠতে গেলাম। হুজুর বললেন যে না, আপনি সেখানেই বসুন যেখানে আছেন। আমার মনে নেই হুজুর আমার হাত ধরে বসেছেন নাকি শুধু মৌখিকভাবে বলেছেন যে আপনি বসে থাকুন। হুজুরের আসার পর সব বন্ধু যারা ঘরে বিভিন্ন দিকে অবস্থান করছিলেন তারা অবগত হন, ঘরে একটি হইচই শুরু হয়ে যায়। তোটা মনে আছে যে মনে হয় খান সাহেব হুজুরকে বলেন যে ইনি মেরঠ থেকে এসেছেন, আর তখন অন্যান্য কথা আরম্ভ হয়। ইনি বলেন যে কিছুক্ষণ পর জোহর এবং আসর নামাজ সেখানে পড়া হয়। এরপর হজরত মসিহ মওউদ আলাইহিসসালাম বলেন যারা বয়াত করতে চায় তারা এগিয়ে আসুন। তখন অন্য কোন বন্ধু উচ্চস্বরে তা ঘোষণা করেন, অনেকে এগিয়ে আসে, আমি সবার পিছনে থেকে যাই। বয়াতের পূর্বে হুজুর বলেন যে সমস্ত বন্ধুরা আমার কাছে পৌঁছতে পারছেন না তারা বয়াতকারীদের কোমরে হাত রেখে আমি যা বলবো সেই শব্দাবলীর পুনরাবৃত্তি করুন। তিনি বলেন আমি তখনও নীরবে পৃথক বসে আছি পিছনে, কারণ বয়াত করার কোন ইচ্ছা ছিল না আর হাত বয়াতকারীদের কোমরে রাখিনি। হুজুর যখন বয়াত নেওয়া আরম্ভ করেন আমার হাত অনিচ্ছা সত্ত্বেও আমার হাত এগিয়ে যায়, যে ব্যক্তি আমার সামনে বসেছিলেন তার কোমরে আমি হাত রাখি। এরপর বয়াতের শব্দ পুনরাবৃত্তি করতে থাকি, পড়তে থাকি। তিনি লেখেন যে আমার খুব ভালোভাবে মনে আছে আমার ইচ্ছায় কিন্তু আমার হাত অগ্রসর হয়নি, নিজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে এমনটি ঘটেছে। হযরত আকদাস যখন রব্বে ইনি জালাম তো নফসি দোয়া পড়ান সবাই, তারপরে আমিও পুনরাবৃত্তি করি। কিন্তু যখন হুজুর এর অর্থ উর্দুতে বর্ণনা করা আরম্ভ করেন, বয়াতকারীদেরকে তা পড়ার নির্দেশ দেন, তখন আমি যখন সেই শব্দ পড়ে আমার পাপের কথা স্মরণ করে আমি গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে এত উচ্চস্বরে সচিৎকারে আমি কাঁদতে থাকি যে সবাই আশ্চর্য হয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই, বুঝতে পারিনি কি হচ্ছে। যতক্ষণ অনেকক্ষণ কেটে গেল হুজুর বললেন যে পানি আনো, পানি আনা হয়েছে। হুজুর দোয়া করে আমার উপর পানির ছিটা দেন। খান সাহেব আমাকে এই খবর পরে অবহিত করেছেন। হ্যাঁ, আমার শুধু এতটা মনে আছে যে অচেতন অবস্থায় আমি দেখেছি বিভিন্ন রঙের নূরের স্তম্ভ আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত আছে। এরপর কেউ আমাকে উঠিয়ে বসিয়েছে, আমি বসি কিন্তু আমার চোখের পানি বন্ধ হচ্ছিল না। অবস্থা এতটা বদলে যাবে যে আমি মেরঠ এসেও বারবার কাঁদতে থাকি। এরপর খান সাহেব আমার নামে বদর এবং রিভিউ পত্রিকা জারি করেন। বদরে হযরত মসিহ ইসলামের পবিত্র ওহী ছাপত এবং গভীর ভালোবাসা সৃষ্টি হয় এর প্রতি আমার হৃদয়ে। সবসময় মন এটি চাইত যে নিঃসতে তার তাজা ওয়াহি যেন সর্বপ্রথম আমি অবগত হই। এরপর যশা সালানায় দারুল কাদিয়ান যেতে থাকি, বারবার যাই হুজুরকে দোয়ার জন্য চিঠি লিখি বারবার। এক পত্রের উত্তর হযরত মসিহ ইসলাম নিজ হাতে দিয়েছিলেন যা আমার কাছে কয়েকদিন পূর্বেও ছিল কিন্তু পরে কোথায় হারিয়ে যায় সেই পত্র। পরবর্তী ঘটনা হযরত মিস্ত্রি আল্লাদিতা পিতা সদরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু গুজরদাসপুরের ভাবড়ের অধিবাসী, তিনি বলেন যে 1894 সনে তিনি বয়াত করেন। 1894 সনেই মুসলিম ইসলামের জিয়ারতের সুযোগ হয়, সৌভাগ্য হয়। ইনি বলেন যে আমার শিক্ষকের নাম হল মেহের আল্লাহ, আমি তার কাছে কোরআন করিম নাজেরা পড়ি। তিনি বলতেন যে ইমাম মাহদির আগমনের সময় সমাগত, তার হাতে বয়াত করো। যখন শুনলাম যে কাদিয়ানে হযরত ইমাম মাহদি আবির্ভূত হয়েছেন, তখন আমি আমার শিক্ষক মেহের আল্লাহর নির্দেশে বয়াত করি। আমি এবং আমার ভাই রহমতুল্লাহ সাহেব কাদিয়ানে এসে হযরত মুসলিম ইসলামের হাতে বয়াত করি। আর সবসময় কাদিয়ানে এসে মসিমদের সাথে আমরা জুম্মা পড়তাম। হুজুর বলতেন যে আমাদের বন্ধুরা যদি তোমাদের কাছে আসে, তাদের দেখাশোনা করো, আতিথেয়তা করবে। মাস্টার আব্দুর রহমান সাহেব ভামড়েও আমাদের সাথে যেতেন এবং মুফতি ফজলুর রহমান সাহেবও কখনো কখনো যেতেন। ইনি বলেন যে মসিম ইসলামের মুখে প্রায় শুনেছি, আমি প্রায় শুনতাম, আর হুজুর বলতেন আমাদের জামাত সত্য, এর উপর কখনো পতন আসবে না। মিথ্যা স্বল্পকাল স্থায়ী হয় আর সত্য চিরস্থায়ী হয়। গরমকালে কিছু জমিদার মেহমান কাদিয়ান আসে, সকাল আটটা ছিল সময়। হুজুর বাবরচিকে জিজ্ঞেস করেন যে খাবার দেয়া হোক, বাবরচি বলেন রাতের বাসি রুটি আছে। হুজুর বলেন কোনো অসুবিধা নেই, নিয়ে আসো। এরপর বাসি রুটি দেয়া হয়, হুজুরও খেয়েছেন এবং সব মেহমানও খায়। পরে মেহমান কাদিয়ান থেকে নিজেদের গ্রাম আঠোয়াল ফেরত যাচ্ছিল, হুজুর বলেন যে বাসি খাবার খাওয়াও সুন্নতের অন্তর্গত কাজ। হযরত মীরা বখশ রাদিয়াল্লাহু আনহু পিতা মিয়া শরফুদ্দিন দর্জি ছিলেন পেশায়, গুজরাওয়ালার বাগিচা রোড আহমদপুরা মহল্লার অধিবাসী। তিনি লেখেন যে এই অধম মসিমদের হাতে বয়াত করে 1897 বা 98 সনে পিতার কাছে কিছুকাল তা প্রকাশ করেনি, কিন্তু কতদিন তা গোপন রাখা সম্ভব, রহস্য খুলে যায়। তখন আমার পিতা আমাকে ঘর থেকে বহিষ্কার করেন। তখন এই অধম রাজাক খোদার উপর ভরসা করে একটা দোকান ভাড়া করে। অসচ্ছলতা ছিল, কিন্তু হৃদয়ে গভীর আগ্রহ ছিল যে যেভাবেই হোক সাধ্য অনুসারে মসিমদের জন্য একটা পোশাক বানিয়ে নিজ হাতে সেলাই করে হুজুরের সামনে পেশ করব। এই ধারণা বশবর্তী হয়ে আমি রেশমের একটি কুর্তা, একটা কোট সাদা আর সেলোয়ার এবং রেশমের একটি পাগড়ি নিজের হাতে সেলাই এবং প্রস্তুত করি। আর কাদিয়ান শরীফের ভাড়া এদিক সেদিক থেকে একত্রিত করে কাদিয়ান পৌঁছে যাই। দ্বিতীয় দিন জুমা ছিল, জুমার দিন, তাই মনে ধারণা হলো যে যদি সম্ভব হয় তাহলে এই তুচ্ছ উপহার আজই হুজুরের খেদমতে যদি পৌঁছে তাহলে হুজুর হয়তো জুমার পূর্বে এটি পরে এই অধমকে প্রীত করবেন। এই চিন্তা ভাবনার জগতেই ছিলাম। কাজী জিয়াউদ্দিন সাহেবের দোকানে পৌঁছে তার কাছে আন্তরিক বাসনার কথা ব্যক্ত করে তিনি শুনে বলেন যে চল মিয়া, আমি তোমাকে হুজুরের কাছে পৌঁছিয়ে দেব। তখনই তিনি আমাকে হুজুরের কাছে নিয়ে যান। হযরত মুসা ইসলাম তখন একটা ছোট টেবিলে বসে কিছু লিখছিলেন, আর খাজা কামালউদ্দিন সাহেব টেবিলের সামনে একটা চাটাই বসেছিলেন। আমরা উভয় তার সামনে তাতে বসেছে। খাজা সাহেব বলেন যে এখন কিভাবে আসলে? খাজা সাহেবের কাছে কথা বললাম। খাজা সাহেব কিছুক্ষণ নীরব থেকে আমাকে সম্বোধন করে বলেন যে মিয়া, আমি কি তোমার ওকালতি করবো? আমি বললাম যে আপনার বড় মেহরবানি হবে। তখন খাজা সাহেব সেই কাপড় নিয়ে হুজুরের সামনে উপস্থাপন করেন, একই সাথে অনুরোধ করেন যে বাচ্চার ইচ্ছা যে আপনি কাপড় পরেই জুমা নামাজ পড়ুন। হুজুর খাজা সাহেবের এই কথা শুনে হুজুর কাপড় নিয়ে আজকান পরা আরম্ভ করেন। যে কোট ছিল তা কোট পরা আরম্ভ করেন, কোট পরতে যান। কোট ছিল ছোট। আমি বললাম যে হুজুর কোট তো খুব ছোট, যদি খুলে দেন আমি বড় করে দিতে পারি। হুজুর খুলে আমাকে দেন। আমি তাড়াতাড়ি উঠে বাজারে যাই। দর্জির দোকানে বসে কোর্টকে কিছুটা বড় করার চেষ্টা করি আর হুজুরের কাছে উপস্থাপন করি। হুজুর পড়েন, কিন্তু তখনও বোতাম পুরোপুরি বন্ধ হচ্ছিল না। হুজুর টেনে হেঁচড়ে বোতাম লাগান আর এই চিন্তা করেননি যে এই কাপড় হুজুরের পরার যোগ্য কিনা। হযরত মাস্টার খলিলুর রহমান সাহেব চাম্বার লেখেন, নেক আলম সাহেবের ছেলে তিনি, জম্মু কাশ্মীরের অধিবাসী। 1929 সনে পেনশন নিয়ে কাদিয়ান আসেন। 1907 সনের জলসা সালানায় হযরত মসিম ইসলাম যখন মসজিদ আকসায় আসেন, তখন পুরো মসজিদ ভরে যায়, কোনো জায়গা খালি ছিল না। হুজুরের সাথে ডাক্তার মির্জা ইয়াকুব বেগ সাহেবও ছিলেন, তার বগলে ছিল জায়নামাজ। হুজুর আলাইহিসসালাম নির্দেশ দেন যে মানুষের জুতা সরিয়ে জায়নামাজ বিছিয়ে দেওয়া হোক। ডাক্তার সাহেব জায়নামাজ বিছান, উত্তরে ডাক্তার সাহেব এবং বামে হজরত মসিম ইসলাম এবং হুজুরের বামে এই অধম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিন হজরত মসিহিমদ আলাহ সাল্লাতামের বক্তৃতা ছিল সব বক্তৃতার পর অন্তত পক্ষে, অর্থাৎ 5 ঘন্টা পর হুজুরের বক্তৃতা ছিল। প্রথম বক্তাদের বক্তৃতা এই লেখক কিছুই শুনেনি, আর হজরত মসিহিমদ আলাহ সাল্লাতামের পবিত্র চেহারা এবং বরকতময় চেহারার উপর ছিল আমার দৃষ্টি, আমি অঝরে কাঁদছিলাম। এর কারণ আমার এখন এটি মনে হয় যে জীবনে হয়তো এরপর হুজুরকে আর দেখার ছিল না, তাই সেদিন লেখক 5 ঘন্টা পরে হুজুরের পবিত্র চেহারার উপর চেহারার প্রতি তাকিয়ে থাকে। খোদার কসম, কারো কোনো বক্তৃতার কোনো অংশ আমার মনে নেই, আর তখন আমি অঝরে কাঁদতে থাকি এবং আল্লাহ তাআলা দরবারে আহাজারি করে আলহামদুলিল্লাহ সময় মতো হুজুর স্টেজে যান এবং সুরা ফাতেহার অত্যন্ত সূক্ষ্ম এবং আকর্ষণীয় সুন্দর তাফসীর বর্ণনা করেন, চিত্তাকর্ষক তাফসীর তিনি বর্ণনা করেন। হুজুর বলছেন যে বরফের কারণে ট্রাফিক বেশি ছিল, তাই দেরি হয়ে, অথচ আজকে সময়ের পূর্বে বেরিয়েছি, কিন্তু এখন দেখুন জুমা শুরু হওয়ার পর রোদ উঠেছে, আপনারা ধৈর্য ধারণ করুন, কিছু সময় পুরো না হলেও বেশি সময় অবশ্যই কিছুটা সময় বেশি নেব আমি ইনশাআল্লাহ। হযরত গোলাম রসুল সাহেব রাদিয়াল্লাহু আনহু বসরুর চাংড়িয়ার অধিবাসী, সিয়ালকোটের বসরুর অধিবাসী, আমি আল্লাহ তাআলার ফজলে মসিম ইসলামের সাহাবাদের অন্তর্গত। 1901 বা 1902 সনে আমি হযরত মসিম ইসলামের হাতে বয়াত করেছি, তখন হুজুরের কাছে 1 সপ্তাহ অবস্থান করি, আর মসজিদে প্রায় সময় তিনি মাগরিবের নামাজের পর যখন বসতেন, আমরা তাকে দাবাতাম, তার পা ম্যাসাজ করতাম, তিনি নিষেধ করতেন না। তার পবিত্র চেহারা, সেই সন্দেহ যার মৌলবীরা অবতারণা করত, তার পবিত্র চেহারা দেখলে তা দূর হয়ে যেত। আমি শুনে রেখেছিলাম যে প্রতিশ্রুত মসির চেহারা সূর্য নক্ষত্রের মতো ঝকঝক করবে, আর তাই হয়েছে। তার পবিত্র চেহারা দেখেই আমার সমস্ত আপত্তি উবে যায়, কারণ দিন যখন তার বিরুদ্ধে মামলা করে আর চন্দুলাল ম্যাজিস্ট্রেটের আদালতে সে মামলা করে, আর বড় হইচই হচ্ছিল যে মসিম ইসলাম অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবেন। আর মসিম ইসলাম বলতেন যে মানুষ সেই গুজব ছড়াচ্ছে যে আমি নাকি কারাগারে নিক্ষিপ্ত হব, আমাদের আল্লাহ বলেন যে আমি তোমাকে এমন বিজয় দেব যেমন বিজয় সাহাবারা বদরের যুদ্ধে লাভ করেছিলেন। আমি সেই শব্দ এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। হযরত রহমতুল্লাহ আহমদি পেনশনার লুধিয়ানার জনাইদের অধিবাসী, আমার নাম রহমতুল্লাহ, লুধিয়ানার অধিবাসী তিনি। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে আমাকে মনোনীত করেন এবং হুজুরের দাসদের অন্তর্ভুক্ত করেন, নতুবা আমি কি আর আমার গুরুত্বই বা কি। এর বিস্তারিত বিবরণ হল, মাসিমা ইসলাম কয়েক মাস লুধিয়ানায় অবস্থান করেন। আমার বয়স তখন প্রায় 17-18 বছরের মতো ছিল, আমি তখন ছাত্র ছিলাম। হুজুরের কাছে বিভিন্ন সময় উপস্থিত হতাম, আর হুজুরের পবিত্র চেহারার যে জ্যোতি এবং নূর তা আমি দেখতাম, যে কারণে আমার হৃদয় আমাকে বলতো যে চেহারা মিথ্যাবাদীদের হতে পারে না, কিন্তু চতুর্পাশের মৌলভীরা আমার হৃদয়ে সন্দেহ সৃষ্টি করত। আর তখনই মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভির সাথে লুধিয়ানায় মুবাহিসা হয়, বিতর্ক হয়, আমিও সেখানে ছিলাম। এরপর আল্লাহ তালা আমার হেদায়তের জন্য এজাল আহমের দুই খণ্ড পাঠান আমার জন্য, তা হেদায়তের জ্যোতিতে পরিপূর্ণ ছিল, সমৃদ্ধ ছিল। আল্লাহ তালা জানেন যে আমি প্রায় সময় সারা রাত ঘুমাতাম না, বইয়ে মাথা রেখে হয়তো তন্দ্রা আসত, নতুবা বই পড়তে থাকতাম আর কাঁদতে থাকতাম যে হে আল্লাহ, কি ব্যাপার, কি মৌলভীরা কেন মৌলভী কোরআন শরীফকে পরিত্যাগ করছে। আল্লাহ তালা জানেন যে আমার হৃদয়ে ভালোবাসার অগ্নি ক্রমশ প্রজ্বলিত হতে থাকে। আমি মৌলভী রশিদ গঙ্গোহীকে লিখি যে হযরত মির্জা সাহেব কোরআনের 30টি আয়াতের ভিত্তিতে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করেন, আপনি মেহরবানি করে ঈসা আলাইহিস সালাম জীবিত থাকার সম্পর্কে যে আয়াত এবং হাদিস আছে তা লিখে পাঠান। আর একই সাথে কোরআনের যে 30টি আয়াত হযরত মির্জা সাহেব লেখেন তা খণ্ডন করে আমাকে তা পাঠান, আমি তা ছাপিয়ে দেব। উত্তর আসে যে আপনি ঈসার জীবন এবং মৃত্যু সম্পর্কে হযরত মির্জা সাহেব বা তার মুরিদদের সাথে বিতর্ক করবেন না, কেননা অধিকাংশ আয়াতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা রয়েছে। কোরআন যদি দেখো, কোরআনে তো ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আয়াতই আছে। ইনি লেখেন যে বিষয়, মৌলভী গঙ্গোহী সাহেব তাকে লেখেন যে এটি বিতর্কিত বিষয়, এই বিষয় নিয়ে বিতর্ক করো, এই বিষয় নিয়ে যে মির্জা সাহেব কিভাবে মসিহ মদ হলেন। উত্তরে তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকেন তাহলে হযরত মির্জা সাহেব সত্য। গঙ্গোহী সাহেব উত্তর দেন যে আপনার উপর মির্জা সাহেবের প্রভাব পড়েছে, আমি দোয়া করব। ইনি বলেন আমি আবার উত্তরে তাকে লিখি যে আপনি নিজের জন্য দোয়া করুন। অবশেষে আল্লাহ তালার দরবারে আমি ঝুঁকি, খোদা তালার চরণে বিনত হই, আমার হৃদয়ে পানি হিসেবে বয়ে যায়, আমি এত দোয়া করি যে আরশ কেঁপে ওঠে। আমি বললাম যে হে আল্লাহ, তোমার হেদায়তের প্রয়োজন, সকল সম্মানকে তোমার জন্য আমি পদদলিত করতে প্রস্তুত, আর সকল লাঞ্ছন আমি বরণ করতে প্রস্তুত আছি, তুমি আমার প্রতি সদয় হও। স্বল্প সময়ের ভিতর সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে ফজরের সময় প্রায় 4টা বাজে 25 ডিসেম্বর 1893 সনে সোমবার জনাব হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের সৌভাগ্য হয়। এই সপ্তাহের বিস্তারিত বিবরণ হল, আমি ভেরমা গ্রামে আসরের নামাজের জন্য উজু করছিলাম, কেউ এসে আমাকে বলে যে আরবি রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আর এদেশেই তিনি অবস্থান করেন। আমি জিজ্ঞেস করলাম কোথায়, আমাকে বলা হলো যে তাবু দেখছেন তারই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে সেখানে যাই, হুজুর কয়েকজন সাহাবি পরিবেষ্টিত বসেছিলেন। সালামের পর আমাকে করমর্দনের বসাবার সুযোগ দেয়, আমি সশ্রদ্ধ অনত জানু হয়ে বসে হুজুর আরবিতে বক্তৃতা করছিলেন, আমি আমার সাধ্য অনুসারে বোঝার চেষ্টা করি। এরপর হুজুর উর্দু বলেন, তিনি বলেন যে আমি সত্যবাদী, আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করো না, ইত্যাদি ইত্যাদি। ইনি লেখেন যে আমি বললাম আমার না ওয়াসাদ্দাক না, আমরা ইমান আনলাম এবং সত্যায়ন করলাম হে আল্লাহ রসুল। পুরো গ্রাম ছিল মুসলমানদের, আমি আশ্চর্য হলাম যে হে আল্লাহ, এটি কি হচ্ছে, আজ মুসলমানদের নিবেদিত হওয়ার দিন ছিল, যেন এটি হুজুরের প্রথম যুগ, যেন আমাকে সংবাদ দেওয়া হলো যে হুজুর এই দেশেই অবস্থান করবেন, কিন্তু হুজুর চলে যাওয়ার যাত্রা করার নির্দেশ দেন। আমি বললাম যে হুজুর চলে যাচ্ছেন কিভাবে সাক্ষাৎ হতে পারে, আমার কাঁধে হুজুর নিজের হাত রেখে বলেন, মোহাম্মদ রসুল ইসলাম আমার কাঁধে হাত রেখে বললেন যে ভয় পেও না, আমরাই দেখা করব। তিনি বলেন যে এর অর্থ আমি এটি বুঝলাম যে হযরত মির্জা সাহেব রসুল আরবি, কার্যত আমাকে প্র্যাকটিক্যালি বোঝানো হয়েছে। আমি বয়াতের পত্র লিখি 27 ডিসেম্বর 1898 সনে কাদিয়ান এসে মাগরিবের নামাজে হুজুরের হাতে সরাসরি বয়াতের সুযোগ পাই। আল্লাহ তালার ফজল আমাকে সেই দৃঢ়চিত্ততা দান করেছে যে কোনো সমস্যা আমাকে কখনো দোদুল্যমান করতে পারেনি, কিন্তু এইসব কিছু হুজুরের সাহচর্যের কল্যাণে হয়েছে, যা বারবার যে সাহচর্য বারবার লাভ হয়েছে। আর এই হাতে হুজুরের হাত নেয়ার আমি সুযোগ পেয়েছি, যদিও বিভিন্ন ধরনের সমস্যার আমি সম্মুখীন হয়েছি বয়সের কথা ঘোষণা করার পর, কিন্তু আল্লাহ আমাকে শুধু হেফাজতই করেননি, বরং সমস্যার তুলনায় অনেক বেশি পুরস্কার দিয়েছেন। আমার পিতা, আমার ভাই এবং আমার নিকট আত্মীয়রা আহমদিয়ত গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। হযরত মৌলভী ফতে আলী সাহেব আহমদি মুন্সি ফাজল দুলমিয়ালের অধিবাসী, তিনি বলেন যে আমি 1904 সনে পরিবার পরিজন সহ এসে মুসলিমদের হাতে বয়াত করি, আর হুজুরের জীবদ্দশায় প্রত্যেক বছর পরিবার পরিজন নিয়ে হুজুরের সমীপে উপস্থিত হওয়ার সুযোগ হয়। হুজুর যখন নামাজ বাইরে আসতেন, মসজিদে বসতেন, আমরা দুলমিয়ালের জামাতের 5-7 ব্যক্তি পাশেই বসতাম, আর হুজুরের মুখনিসৃত পবিত্র বাক্য শুনতাম এবং কয়েকবার দোয়ার অনুরোধ করি। তখন একটা ছোট মসজিদ যেখানে 5-6 জন ব্যক্তি বড় কষ্টের সংকুল হন, এরপর মসজিদ মুবারক প্রশস্ত করা হয়। একবার আমার জামাতের ইমাম মসজিদের ইমাম মৌলভী করমদিন সাহেব বলেন যে হুজুর আমাদের মসজিদে পূর্ব থেকেই এক ইমাম চলে আসছেন, সৈয়দ জাফর শাহ সাহেব। তিনি হুজুরকে ভালোবাসেন মানেন, কিন্তু গায়ের আহমদীদের জানাজা এবং নামাজে নামাজ গায়ের আহমদের পিছনে জানাজা এবং নামাজ পড়েন, মৌলভীদের পিছনে নামাজও পড়েন। তখন আমি বললাম যে সেই ব্যক্তি হুজুরকে এতটা ভালোবাসেন যে একবার আমাকে দিয়ে চিঠি লিখিয়েছে, আর এটি লিখিয়েছে যে আমি হুজুরের কুকুরদেরও দাস দাসত্ব করি, কোন সময় জাহালত বা অজ্ঞতাবশত যদি বাড়াবাড়ি হয়ে যায় হুজুর ক্ষমা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন বলেন যে সে এখন পর্যন্ত এই দুনিয়ার লোভ বা ভয়ের বশবর্তী হয়ে গায়ের আহমদের পিছনে নামাজ বা জানাজা পড়ে। যারা মুসা আলাইহিসকে কাফের আখ্যা দেয় তাদের পিছনে নামাজ পড়ে বা তাদের জানাজা পড়ে, তো এমন ব্যক্তি আমাকে কিভাবে মানলো, কখন মানলো? আপনারা তাদের পিছনে নামাজ পড়বেন না। আমি তখন হযরত উম্মুল মুমিনীনের নির্দেশে তিনি দরজে ছিলেন, ভিতর থেকে সেলাই মেশিন আনালাম, আর হযরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব যখন তার বয়স 8-10 বছর হবে তার গরম কোট সেলাই করছিলাম। আমরা খেওড়া থেকে আসতাম দুলমিয়াল। আমাদের মহিলারা বলেন যে 10-11 মাইল পায়ে হেঁটে যেতে হয়, তাই বিছানা আনা সম্ভব নয়। তখন মুসলিম ইসলাম বলেন যে হামেদ আলী দুলমিয়ালের হামেদ আলী সাহেব হুজুরের সেবক ছিলেন, মুসলিম ইসলাম তাকে বলেন যে দুলমিয়াল থেকে আগত লোকদের লেপ তোষক দেবে, তারা এত দূর থেকে আনতে পারে না। ইনি বলেন যে হুজুরের ধৈর্য শক্তি সম্পর্কে একটা ঘটনা লেখেন। ইনি বলেন যে হুজুর থেকে আমরা ঔষধ ইত্যাদি চেয়ে নিতাম। ইনি বলেন একবার আমার ছেলে আব্দুল আজিজ মরহুম, যার বয়স 7-8 বছর ছিল, আমার সাথে আসতো এবং হুজুরের দুরেসমিনের পঙ্ক্তি সুললিত কণ্ঠে পড়ত, নজম পড়ত জলসায়, এবং ভিতরে এসে হুজুরকে শোনাত। হুজুর বাচ্চাকে অনেক ভালোবাসতেন। দুলমিয়ালের লোকদের অনুরোধ এই বালকেই ভিতরে ওদের কাছে পৌঁছাত। একবার মোহাম্মদ আলী পিতা নেমত বিশেষ উদ্দেশ্যে দোয়ার জন্য একটা চিঠি লিখে আব্দুল আজিজকে দিয়ে হুজুরকে দিয়ে আসো, আর ঘরে প্রবেশের অনুমতি নাও। ফজরের পর আসলে সকালে হুজুর লেপ তোষক মই দিয়ে আরাম করছিলেন। একটা ছোট ছেলে ছিল, এতটা আদব বা শিষ্টাচার বুঝত না। হুজুর সে ভাবেনি যে মুসলিম ইসলাম আরাম করছিলেন। ফজরের পর মুসলিম ইসলাম প্রায় সময় আরাম করতেন। এই বাচ্চা ভিতরে গিয়ে হুজুরের পবিত্র চেহারা থেকে লেপ সরিয়ে হুজুরকে চিঠি দেন এবং একই সাথে ভিতরে যাওয়ার অনুমতিও নেন। ইনি লেখেন যে আমার পিতামাতা তার জন্য নিবেদিত, হুজুরের চেহারায় কোন ক্রোধ বা উষ্মা দেখা যায়নি যে নির্বোধ আমাদের আরামকে নষ্ট করছে, বরং স্নেহের সাথে বলেন যে অনুমতি আছে। এই হল হুজুরের উন্নত নৈতিক চরিত্র যা পুরো সৃষ্টিকে তার প্রতি আকৃষ্ট করে। হযরত ভাওল শাহ সাহেব পিতা সৈয়দ শের মোহাম্মদ সাহেব আম্বালার অধিবাসী, তিনি লেখেন যে এই অধমকে আল্লাহ তাআলা স্বীয় মসিহ এবং মাহদির সাথে কিভাবে সাক্ষাৎ করিয়েছেন এবং তার সাথে মিলিত হয়ে কি কল্যাণ লাভ করেছে, এটি বিশেষ অবস্থা। আমি এক লাশেরই খোদাকে হাজের নাজের জেনে বলছি, যার সামনে মিথ্যা বলা কুফরি এবং ভ্রষ্টতার কারণ। আল্লাহ তালার ফজলে ধর্মের প্রতি আশৈশব আমার আকর্ষণ ছিল। প্রায় 30 বছর বয়সে রসুল্লাহর এক সুন্নতের উপর আমল এবং সেই কাজে কিছু বক্রতার কারণে একটা ফৌজদারি মামলার সম্মুখীন হই এবং কষ্টের কোন সীমা ছিল না। আমার তুলনায় গ্রামবাসীদের বেশি কষ্ট ছিল, কেননা এই বক্রতার তারাই কারণ ছিল। আর শৈশব কোন সত্য পথপ্রদর্শকের সন্ধানে ছিলাম আমি, অনেক বুজুর্গের প্রতি দৃষ্টি ছিল কিন্তু হৃদয়ে আশ্বস্ত ছিল না। অবশেষে মিয়াজি মামদিন সাহেব চকলোড়ির অধিবাসী তিনি, তার মাধ্যমে তিনি আমার শিক্ষক এবং মৌলী আব্দুল হক সাহেব, যিনি তখন আমার শিক্ষক মৌলী আব্দুল হক সাহেব যিনি জীবিত ছিলেন কিন্তু মসিমতকে মানতেন না, তার পিতা ছিলেন যিনি এখনো জীবিত, কিন্তু এখনো জীবিত মসিমতকে মানেননি, আব্দুল হক সাহেবের পিতা ছিলেন। আহমদী, আমার আহমদী হওয়ার পর তিনি আহমদীয়ত গ্রহণ করে ইন্তেকাল করেন, ছেলে আহমদী হননি কিন্তু পিতা আহমদীয়ত গ্রহণ করেছেন, আব্দুল হক সাহেবের পিতা, যিনি বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি রহমত করুন। মসিমদের দাবি সম্পর্কে বিভিন্ন কথা কানে আসত, তিনি বলতেন যে যুগ এক ইমামের ইমামকে হাতছানি দিয়ে ডাকছে, সত্যি মির্জা সাহেব সত্য ইমাম, মানুষ তাকে ভালো আজে বাজে কথা বলে। আমাকে এবং আব্দুল হক সাহেবকে সম্বোধন করে তিনি বলতেন যে দেখো তোমরা কখনো তাকে অসৌজন্যমূলক কথা বলবে না। মৌলী মোহাম্মদ হোসেন সাহেব দিল্লিতে মৌলী নজির হোসেনের কাছে মসিহমদের বিরুদ্ধে কুফরি ফতোয়ার জন্য যায়, তখন আমি এবং মৌলী আব্দুল হক মৌলী নজির হোসেনের কাছে শিক্ষা অর্জনের জন্য দিল্লিতে অবস্থান করছিলাম। আমি 6-7 মাস পর আমার শিক্ষকের কাছে চকলোটে ফিরে আসি কিন্তু মৌলী আব্দুল হক সাহেব দিল্লিতে পড়ালেখা অব্যাহত রাখেন। মৌলী মোহাম্মদ হোসেন দিল্লি থেকে ফিরে এসে আমাদের চতুর্পাশের গ্রামে সফর আরম্ভ করে কুফরি ফতোয়া নেওয়ার জন্য মসিমদের বিরুদ্ধে মিয়াজি ইমামদিনের কাছেও পৌঁছে কিন্তু তিনি কোন অসৌজন্যমূলক কথা বলেননি। তিনি আগে বলেন যে আপনি যে কুফরির রাজপ্রাসাদ প্রস্তুত করেছেন আমার জন্য, ইট শখ স্থাপনের জায়গা তো কোনো এখানে খালি নেই, আপনি আলেম, আপনার জন্য সেটি বরকতের কারণ হোক। মোহাম্মদ হোসেন সেখান থেকে নিরাশ হয়ে ফিরে যায়। আমাকে মুন্সি আবদুল্লাহ সানহারি, যিনি মসিম ইসলামের নিষ্ঠাবান সেবক ছিলেন, যার জিক্রে খায়ের মসিম ইসলাম তার বইতে অত্যন্ত স্নেহের সাথে করেছেন, তার প্রতি আমার ভালোবাসা ছিল। মামলা যখন দীর্ঘ হয় তখন মৌলী আবদুল্লাহ সানহারি ও মৌলী আব্দুল হক সাহেব হজরত মসিম ইসলামের কাছে দোয়ার জন্য পাঠায়। যখন আমি বাটালা থেকে রওনা হই এবং মানুষকে মসিমদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করি, যার সাথে দেখা হতো সে বলতো যে সেখানে যাবে না, মির্জা সাহেব এমন, মির্জা সাহেব তেমন, মৌলভীরা তার সম্পর্কে অনেক কিছু বলে, তুমি কাফের হয়ে যাবে। আমি বলতাম যে এখন তো এসে গেছি, আল্লাহ যাই করুন, যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহ তালা ফজল মৌলভীদেরকে আমি আদৌ ভয় করি না। অবশেষে 11 সেপ্টেম্বর 1898 সনে কাদিয়ান দারুল আমান পৌঁছি। হুজুর মসিহ মওউদ আলাইহিসসালাম মসিহ মুবারকেই ছিলেন, আজর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু, মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবি তার সান্নিধ্যে উপস্থিত ছিলেন। একজন মৌলভী আব্দুল কাদের মরহুম লুধিয়ানাবাসী সিরির কাছে ছিলেন মসিহ মুবারকের, ইনি মৌলভী আব্দুল হক সাহেবের সরফ নাহাবের শিক্ষক ছিলেন, আরবি গ্রামের শিক্ষক ছিলেন, আমাকেও জানতেন। তিনি আমাকে দেখে খুব আনন্দিত হন, সানন্দে মেলে তখন আমাকে বলেন তুমি কি বয়াত করতে এসেছো? আমি বললাম যে দোয়া করানোর জন্য এসেছি। তিনি বলেন যে তুমি কি মৌলভীদেরকে ভয় করো? আমি বললাম যে না, মৌলভীদের আমি ভয় করি না, হুজুরের সত্যতা হুজুরের চেহারা দেখেই আমার সামনে স্পষ্ট হয়েছে, এই চেহারা মিথ্যাবাদের হতে পারে না। তখনই সূর্য অস্তমিত হচ্ছিল, আরো এক ব্যক্তি বেশ কয়েকদিন ধরে হুজুরের কাছে বয়াতের জন্য আসে, সে বলে যে হুজুর আমার বয়াত নিন, আমি ফিরে যাব। হুজুর উত্তরে বলেন যে এখানে অবস্থান করো, তাড়াহুড়া করা উচিত নয়। এরপর আরো কিছু কথায় তিনি রতন বলবে, আব্দুল কাদের সাহেব আমার সম্পর্কে হুজুরকে স্বয়ং বলেন যে এই ব্যক্তি বয়াত করতে চায়। হুজুর উপরে বসেছিলেন, এরপর নিচে নেমে আসেন এবং বলেন যে আসো, যে বয়াত করতে চায় বয়াত করতে পারে। সে ব্যক্তি পূর্বেই, যে প্রথমে বয়াত করতে চেয়েছে সে পূর্বেই কাছে ছিল। আমি সিঁড়ি থেকে হুজুরের দিকে অগ্রসর হই, 2-3 হাত দূরে দাঁড়িয়ে থাকি। তখন আমার হৃদয়ে এমন আকর্ষণ সৃষ্টি হয় যেন যেভাবে রশিতে বেঁধে কোন বস্তুকে মানুষ নিজের দিকে টানে, আমার মুখ থেকে চিৎকার ধ্বনি বেরিয়ে আসে আর আমি হুজুরের কাছে বসি এবং সানন্দে হুজুরের হাত নিজের হাতে নিই আর আমরা উভয়ে বয়াত করি। আর এরপর মামলা সম্পর্কে দোয়ার অনুরোধ করি হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। আর এরপর 10 দিন আমি সেখানে অবস্থান করি। তিনি বলেন যে হুজুর এবং কাদিয়ানের প্রতি এমন ভালোবাসা হৃদয়ে ঘর বাঁধে যে কাদিয়ান ছেড়ে যাওয়ার ইচ্ছা হয় না, কাদিয়ান বেশ জান্নাত প্রতি মনে হতো। এখানে খোদা ছাড়া এই বস্তু জগতের কোনো কথাই ছিল না, সর্বত্র সালামান সালামার আওয়াজ বা ধ্বনি আসত, আমার সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যায়। তখন হুজুরের বিরুদ্ধে হত্যার মিথ্যা মামলা, যা পাদ্রীদের ষড়যন্ত্রের ফলে করা হয়েছিল, সেই মামলা চলছিল। এরপর তিনি বলেন যে আমি অনুমতি নিয়ে ফিরে আসি। ইনি বলেন যে বয়াতের পর আমার অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়, আল্লাহ তালার প্রতি এমন ভালোবাসার হৃদয়ে সৃষ্টি হয় যে দিন রাত আল্লাহ তালার স্মরণ ছাড়া ঘুমোতে ইচ্ছা হতো না, ঘুমালে ছটফট করে উঠে বসতাম, যেন কোনো ব্যক্তি তার প্রিয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার হৃদয়ের অবস্থা অদ্ভুত ছিল, কখনো কখনো এমন মনে হতো, প্রায় এমন মনে হতো যেন কোনো ব্যক্তি কোন হৃদয়কে বিধৃত করছে। আমার হৃদয় ক্রমশ বিগলিত হতে থাকে, হুজুরের মনোযোগের ফলে এমন হয়েছে, একদিন অবস্থা এমন মনে হয় যেন আমার হৃদয়কে বিদীর্ণ করে তা ধৌত করা হয়, একটা নতুন আত্মার তাতে সঞ্চার হয়, যে আত্মাকে বলা হয় পুণ্যাত্মা বা পবিত্র আত্মা বা রুহুল কুদস। আমার অবস্থা এক অন্তঃসত্ত্বা মহিলার মতো মনে হতো, যে আমার পেটে এক বাচ্চা রয়েছে, আমার সত্তা আরেক সত্তায় ভরে যায় এবং জ্যোতির্মণ্ডিত হয়, বক্ষে মনে হয় যেন নূর বিরাজ করছে। আল্লাহ তাআলার জিকিরের সময় এমন আনন্দ পেতাম যে আনন্দ অন্য কিছুতেই পেতাম না। আর আমার পিছনে যারা নামাজ পড়তো তারা অত্যন্ত আনন্দিত, তারা বলতো যে কত সুন্দর নামাজ পড়িয়েছেন। এই অবস্থা, আমার এই অবস্থা আসলে আমার নয়, বরং মসিহে মোদের অবস্থার প্রতিফলন ছিল। মামলা আল্লাহ তালার ফজলে এবং মসিহে মোদের দোয়ায় কাদিয়ানে অবস্থানকালেই মামলা ডিসমিস হয়ে যায়, কিন্তু এই মামলাকে আল্লাহ তালা মসিহে মোদ পর্যন্ত পৌঁছানোর কারণ করেছেন, যার মাধ্যমে তার এই অধম বান্দাকে আল্লাহ তালা আকাশের ভ্রমণ করিয়েছেন এবং তিনি আমাকে নিঃসত্তাকে আমার সামনে প্রকাশ করেছেন। আমি মুসলমানদের বই এবং বিরোধীদের বই নিয়ে একা মসজিদে বসতাম এবং খুব মনোযোগ সহকারে সব পড়তাম। হযরত মসিহ ইসলামের যুক্তি এবং প্রমাণকে কোরআনের আয়াতসম্মত পেতাম। একদিন এক বিরোধীর বই দেখছিলাম এবং হতভম্ব ছিলাম যে কেমন আলেম এই ব্যক্তি যে এ ধরনের বই লিখছে। এই ধারণার হৃদয় আসতেই ঘুম আসে এবং শুয়ে যাই, এবং তখন এলহাম হয় বা আজেবু আনজাহুম কম আনজাহুম মুনজিরুন। এই এলহাম আমার হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যেভাবে কোনো বস্তু নালিতে প্রবেশ করে। আর তখন আমাকে এলহামের অর্থ বোঝানো হয়েছে যে আলেম এমন এক জাতি যে এদের কাছে যখন সতর্ককারী অর্থাৎ নবী আসে তখন তারা আশ্চর্য হয়। আমি আমার এলহাম এবং স্বপ্ন মসিহ ইসলামকে লিখে পাঠাতাম। তিনি বলেন যে যখন কেউ মসিমদের বিরুদ্ধে কোনো আপত্তি করত এর উত্তরের জন্য তাৎক্ষণিকভাবে কোরআনের আয়াত আমার সামনে আসত এবং আমি কোরআনের আয়াতের ভিতরে তার উত্তর দিতাম। একবার এক মৌলবি আমার কাছে আসে এবং বলে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু কোরআন থেকে প্রমাণ করো, যেখানে মৃত্যু শব্দ থাকবে। আমি বললাম যে দেখো, আল্লাহ তাআলা বলেন ওয়াইম মিন আহলিল কিতাব ইল্লা লাইয়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, অর্থাৎ এখন কোন আহলে কিতাব ঈসা আলাইহিস সালাম ক্রুশে নিহত হননি, আর ক্রুশে মারা যান নিহত হননি, বরং স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কোরআনের এই সিদ্ধান্তকে শুনে তার স্বাভাবিক মৃত্যুর উপর ইমান আনার পূর্বে এমন কথার ইমান আনবে যে তিনি ক্রুশে নিহত হননি এবং কারো হাতে মারাও যাননি। বিহি সর্বনাম ঈসা আলাইহিস সালামের স্বাভাবিক মৃত্যুর দিকে ইশারা, আর এবং ঈসা আলাইহিস সালামকে আমাদের সাক্ষ্য দেবেন যে আমি ক্রুশে মারা যাইনি, নিহত হয়নি, বরং কোরআনের সিদ্ধান্ত মোতাবেক স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। মৌলবি এ কথা শুনে পালিয়ে যায়, আর এই কারণে গ্রামের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আহমদিয়াত গ্রহণ করে, কিন্তু পরে মৌলবিদের প্ররোচনা হুমকি ধমকি বা হম্বিতম্বির কারণে তাদের কতক আহমদিয়াত ছেড়েও দেয়। হযরত মদদ খান সাহেব রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি কাদিয়ানের ইন্সপেক্টর বাইতুল মাল ছিলেন, কাশ্মীরের অধিবাসী। আসলে মূলত 1896 সনে বয়াত করেন, 1904 সনে মসিমদের জিয়ারতের সৌভাগ্য লাভ করেন। তিনি বলেন, হে আমার প্রিয় খোদা, আমি তোমার পবিত্র নবীর অবস্থা লিখতে যাচ্ছি, এতে বরকত দাও, কোন কৃত্রিম কথা যেন আমি না লিখি। তিনি বলেন, একবারকার ঘটনা, 1904 সনে যখন করমদিনের সাথে মামলা চলছিল গুরুদাসপুরে চন্দ্রলালের আদালতে, মসিমদের পক্ষে খাজা কামালউদ্দিন সাহেব উকিল ছিলেন আর করমদিনের পক্ষে ছিল মলরাজ এবং নবীবক্স ছিল উকিল। কাদিয়ান থেকে ইয়াদম সৈয়দ আহমদ নূর এবং হাফেজ আহমেদ আলী সাহেব বই নিয়ে গুরুদাসপুর পৌঁছে দেখি যে ডক্টর মোহাম্মদ ইসমাইল সাহেব কাদিয়ানের অধিবাসী খুব চিন্তিত ছিলেন। আমরা জিজ্ঞেস করলাম যে এত চিন্তিত কেন আপনি? তিনি বলেন যে, ভাই সাহেব, আমি চিন্তিত, এর কারণ হলো আমি শুনেছি এখানে মসিম ইসলামকে অবশ্যই হাজতে প্রেরণের সিদ্ধান্ত হয়েছে, 5 মিনিটের জন্য হলেও তাকে অবশ্যই হাজতে পাঠানো হবে। চন্দুলাল এই দৃঢ় সংকল্প করে রেখেছে, এই সংবাদ আমাকে এক বড় অফিসার দিয়েছে। আমি ডাক্তার সাহেবকে বললাম যে আপনি এখন কি চান, কি করা উচিত। ডাক্তার সাহেব বলেন যে কেউ কাজ করার জন্য প্রস্তুত কিনা, হুজুরকে এই সংবাদ পৌঁছানো উচিত যে আপনি কাদিয়ানে গুরুদাসপুর আসবেন না, আপনি মেডিকেল সার্টিফিকেট নেন, 100 টাকা যদি খরচ করতে হয় করুন, আমি নিজে টাকা দেবো। আমি ডাক্তার সাহেবকে বললাম যে মসিম ইসলাম কি মিথ্যা সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট নেবেন। ডাক্তার সাহেব বলেন, ভাই সাহেব, যদি কেউ সওয়াব চায় সে নিতে পারে। আমি বললাম যে আপনি কি চান যে কাদিয়ান যাক। আমি তিনি বললেন যে হ্যাঁ। আমি বললাম হারিকেন দেন, আমি রাতেই কাদিয়ান পৌঁছবো। ডাক্তার সাহেব তখন আমার হাতে হারিকেন দেন, আমি গুরুদাসপুর থেকে কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হই আর রাস্তায় দুই ব্যক্তির সাথে দেখা হয়, শেখ আহমেদ আলী সাহেব এবং মুন্সি আব্দুল গনি সাহেব। দুইটাই আমরা মসিম ওয়ারকে পৌঁছি। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বাইরে আসেন ডাকার পর, আসসালামু আলাইকুমের পর, সালাম বলার পর আমি বললাম, তিনি বলেন যে আপনি তো বই পুস্তক নিয়ে গুরুদাসপুর গিয়েছেন। আমি পুরো কাহিনী শোনালাম ডাক্তার ইসমাইল সাহেবের, বললাম যে অবস্থা শোচনীয়, তিনি এই পয়গাম সহ আমাকে পাঠিয়েছেন। হুজুর বলেন যে মাথা ঘোরার রোগ তো আমার আছেই আর সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা পূর্বেই ছিল, কিন্তু এখন আপনি বানিয়ে এনেছেন, কিন্তু এখন আমি গুরুদাসপুর গিয়েই সার্টিফিকেট নেব, এখানে আর অবস্থান করব না, ভয়ের কোনো কারণ নেই। তিনি আমার জন্য ভিতর থেকে লেপ পাঠান, আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়ি। আর হযরত মসিহ আলাইহিসসালাম গুরুদাসপুর দেশে রওনা হন কাদিয়ানে, আর দেরি করেননি। একটি দীর্ঘ কাহিনী, ইনি বলেন যে আমি তো ঘুমিয়ে পড়ি, এরপর আমাকে অনেকে বাধা দেয় যে তুমি যেও না, মসিহ ইসলাম রওনা হয়ে গেছেন, হয়তো পৌঁছে গেছেন। কিন্তু যখন চোখ খুলল আমি এরপর প্রস্তুতি নিয়ে আবার পায়ে হাঁটা হেঁটে পদভ্রজে যাত্রা করলাম গুরুদাসপুরের উদ্দেশ্যে। মসিহ ইসলাম বলেছিলেন যে পায়ে হেঁটে আসবে না, ঘোড়া গাড়িতে আসবে। তিনি বলেন, রাস্তায় অবস্থা আমার শোচনীয় হয়ে যায়, জ্বর উঠে, মানুষ ঠিকই বলেছিল যে যেও না, তৃতীয়বার তুমি কাদিয়ান থেকে গুরুদাসপুর যাচ্ছ এবং আসছ, ক্লান্ত শ্রান্ত তুমি, আর এত পরিশ্রমের অভ্যাসও নেই। কিন্তু যাই হোক, তিনি বলেন যে আমি গুরুদাসপুর পৌঁছে যাই, সেই ঘরে পৌঁছি সন্ধ্যার সময় যেখানে হুজুর অবস্থান করছিলেন, দরজা খুলে ভিতরে যাই, তখন আওয়াজ আসে যে মদত খানকে ঘোড়াগাড়িতে বসে এনেছ। এই আওয়াজ শুনতেই আমি সেভাবে জাগ্রত হয়ে যাই, এক ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠে, আমি আওয়াজ শুনে জেগে উঠি। আমি যখন উঠানে পৌঁছে কোন বন্ধু ডাকেন যে হুজুর মদত খান এসে গেছে, আমি গিয়ে হুজুরকে আসসালামু আলাইকুম বললাম। হুজুর নিজের হাত বাড়িয়ে দেন, আমার হাত ধরে বলেন যে জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ, এই বালক অনেক বড় সাহসী বালক, এটি কাদিয়ান এবং গুরুদাসপুর এটি তৃতীয় সফর। হুজুর আমার হাত নিজের হাতে ততক্ষণ পর্যন্ত ধরে রাখেন, আমার এমন মনে হলো যেন আমি কখনো গুরুদাসপুর থেকে কাদিয়ান যাইনি, কোথায় আমি ক্লান্ত শ্রান্ত ছিলাম, কারোর সাথে কথা বলার ইচ্ছাও ছিল না, ইচ্ছা হতো না, আর জোর জোর লাগছিল। আর কিন্তু সেই নিদর্শন দেখুন, আল্লাহর প্রেরিত মহাপুরুষ আমার হাত ততক্ষণ ছাড়েনি যতক্ষণ পর্যন্ত আমিটি অনুভব করিনি যে আমার ক্লান্তি দূর হয়ে গেছে। কয়েক মুহূর্ত পূর্বে আমি মৃতবোধ ছিলাম, হুজুরের পবিত্র হাত আমার হাত স্পর্শ করতেই আমার অস্বস্তি বিরক্তি ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়, কোনো কষ্ট আর বাকি থাকেনি। এটি কি, এ বিষয়টি কি, এটি হুজুরেরই কোনো কেরামত বা নিদর্শন? তখন আমার মনে হল যে আমি মানলাম যে ক্ষুধা এবং পিপাসা কোনো আনন্দের কারণে দূর হতে পারে, কিন্তু এই যে ক্লান্তি শ্রান্তি বিরক্তি ঘুমের আধিক্য হুজুরের পবিত্র হাতের পরশে দূর হয়েছে, এটি হুজুরের কেরামতি যদি না হয় তাহলে আর কি। আমার মৃতের ভিতর প্রাণের সঞ্চার হলো, আমার মতো মৃতের ভিতরে প্রাণ সঞ্চার হলো। হুজুর আমার হাত ততক্ষণ ছাড়েনি যতক্ষণ অধমের সমস্ত কষ্ট দূর হয়নি। এর পূর্বে আমার শরীর পাথরের মতো ছিল, নড়াচড়া তো দূরের কথা। আমার মতে মৃতকে জীবিত করা একেই বলে। আমি অনুভব করলাম যে এমন মনে হলো যেন আমি গুরুদাসপুর যাইনি। হুজুর নির্দেশ দিলেন যে এর জন্য খাবার আনো, এই অধমকে হুজুর সাথে বসান। আমি হুজুরের সাথে খাবার খেলাম, আর হুজুরের এটি বিশেষ স্নেহ এবং মেহরবানি এবং দয়া আর ভালোবাসা ছিল। আমার চেষ্টা ছিল যে কোনোভাবে হুজুর আমার নাম উল্লেখ করুন। এরপর তিনি বিভিন্ন উপলক্ষের কথা বলেন যে বিভিন্ন উপলক্ষে হুজুর আমার কথা নাম উল্লেখ করেছেন, ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন। তো এই সমস্ত ঘটনা, এই সমস্ত বুজুর্গদের ঘটনা যা পূর্বেও দু একবার আমি শুনিয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণনা করি, বিশেষ করে সেই সমস্ত পরিবার যাদের এরা পূর্বপুরুষ তাদের স্মরণ রাখা উচিত যে সকল বুজুর্গদের বা পুণ্যাত্মাদের কত বড় অনুগ্রহ আমাদের উপর। নতুবা আজ হয়তো অনেকের ভিতর সত্যকে এভাবে গ্রহণ করার সেই সৎসাহস হতো না যে সৎসাহস তারা প্রদর্শন করেছেন। অতএব এই সমস্ত পুণ্যাত্মাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদের এই অগ্রজদের জন্য দোয়া করা উচিত, একই সাথে নিজের ইমানের উন্নতি এবং দৃঢ়তার জন্য দোয়া করা উচিত। আর এই সমস্ত বুজুর্গদের যে আদর্শ এবং নমুনা আছে তাদের পদাঙ্ক অনুসরণ এবং মুসলিমদের সাথে তাদের যে সম্পর্ক ছিল তার সামনে রেখে সেই পদাঙ্ক অনুসরণের চেষ্টা সবসময় করা উচিত। আর তারা এমন মানুষ ছিলেন, তাদের কতক যে জ্ঞানের অভাব ছিল বাহ্যত, কিন্তু জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানগত আধ্যাত্মিক পিপাসা নিবারণের একটা ব্যাকুলতা ছিল তাদের ভিতর, তা নিবারণ করেছেন এবং সত্যিকার প্রেমিক প্রমাণিত হয়েছেন। আল্লাহর সাথে তাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, সম্পর্ক ছিল যা কোনো কোনো ঘটনার মাধ্যমে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। এই হল ভালোবাসা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত যা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খোদার খাতিরে ভালোবাসা এবং বিশ্বস্ততার এই যে দৃষ্টান্ত আছে তা স্মরণ রাখার এবং তা নিজেদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.